এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুত নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। জীবনশৈলী। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। জীবনশৈলীর আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
মানুষের জীবনকে আরও সুন্দরভাবে সাজাতে জ্ঞান অর্জন ও প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত জরুরি। এজন্য আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। বিজ্ঞজনেরা বলে থাকেন, যে যত বেশি পড়ে তার জীবন তত বেশি সমৃদ্ধ ও সুন্দর হয়। বই পড়ুয়া মানুষ তুলনামূলকভাবে বেশি দয়াশীল ও বাস্তববাদী হয়ে থাকে। জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে এসবের পাশাপাশি মানুষের বুদ্ধি ও বিবেককে কাজে লাগাতে হবে, এ কথা এর আগের আসরেও আমরা বলেছি। আমরা আরও বলেছি, যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে পরামর্শ করতে হবে। আজকের আসরে আমরা নিজেকে চেনার পাশাপাশি পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
যারা নিজেকে চিনতে পারে, অর্থাৎ নিজের প্রতিভা, শারীরিক ও মানসিক সক্ষমতা, দুর্বলতা, চাহিদা ও সীমাবদ্ধতা ভালোভাবে উপলব্ধি করতে পারে, সে প্রকৃতপক্ষে সুন্দরভাবে বেঁচে থাকার ক্ষেত্রে অগ্রগামী থাকে। সে নিজেকে চেনার মাধ্যমে তার দুর্বলতাগুলো দূর করার পথ খুঁজে পায় এবং নিজের প্রতিভা বিকাশের জন্য পরিকল্পনা প্রণয়ন করতে পারে। আমরা মাঝে মধ্যে এমন ব্যক্তিদের সম্মুখীন হই যারা নিজেকে চেনার পর জীবনের গতিপথকে পরিবর্তন করে সফল হয়েছেন। বিষয়টি অনেকটা এমন যে একজন ডাক্তার যখন বুঝতে পারলেন ইতিহাসের প্রতি তার মন বেশি টানে, তখন তিনি তার বিষয় পরিবর্তন করে অবশেষে ইতিহাসবিদ হয়ে গেলেন। অথবা একজন শিক্ষক পোশাক ডিজাইনে তার প্রতিভার বিষয়টি উপলব্ধির পর দক্ষ ডিজাইনারে পরিণত হলেন। এমন অনেক মানুষকেই পাওয়া যায় যারা নিজের যোগ্যতা ও প্রতিভা উপলব্ধির পর জীবনের গতিপথ পরিবর্তন করেছেন এবং জীবনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন।
শিক্ষা প্রশিক্ষণ প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় আলেম বা জ্ঞানী হন, না হয় জ্ঞান অর্জন করতে থাকুন। শুধু আমোদ ফুর্তি করে এবং অযথা সময় নষ্ট করবেন না। পবিত্র ইসলাম ধর্ম তার অনুসারীদেরকে ধর্ম ও কুরআন সহ বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান অর্জন করতে বলেছে। আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে মানব সমাজকে উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে ইসলাম ধর্ম। মহান এই ধর্মে বিশ্বের সর্বশেষ জ্ঞান ও প্রযুক্তি অর্জনের উপর বারবার গুরুত্ব আরোপ করা হয়েছে। গোটা বিশ্বেই এখন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের ব্যবহার ও মানুষের যোগাযোগের ধরনে পরিবর্তন এসেছে। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের স্থান ও কালের গণ্ডি প্রযোজ্য না হয় সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নতুন নতুন ব্যবস্থা গড়ে উঠছে এবং মানুষের জীবন প্রণালীতে আমূল পরিবর্তন আসছে।
বর্তমান পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন নিশ্চিত করতে আমাদেরকে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সচেতন হতে হবে। এর ভালো মন্দ চিহ্নিত করে ভালো দিকগুলোকে নিজের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে ব্যবহার করতে হবে। সচেতন না হলে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার মানুষের জন্য হিতে বিপরীত হতে পারে। আমাদের মনে রাখতে হবে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ নানা সুযোগ ও সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি বিভিন্ন সংকটেরও জন্ম দিয়েছে। নানা বৈশিষ্ট্যের কারণে যোগাযোগের ধরন ও মডেলে পরিবর্তন এসেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো মানুষের বাস্তব জীবনে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে। ইন্টারনেটের উপর নির্ভরতার কারণে মানুষের আচার আচরণেও পরিবর্তন আসছে। এই পরিবর্তন কখনো ইতিবাচক, কখনো আবার নেতিবাচক। সাধারণ জ্ঞান অর্জন যেমন সহজ হয়েছে, তেমনি সহজে অপরাধে জড়িয়ে পড়ার পথও খুলে গেছে। যোগাযোগ হয়ে পড়ছে যন্ত্রকেন্দ্রিক।
বলা হয়ে থাকে অনেকেই একসঙ্গে বসবাস করলেও তথ্য আদান প্রদান করেন যন্ত্রের মাধ্যমে। এর ফলে মাধ্যমবিহীন যোগাযোগ ও সম্পর্ক ক্রমেই হ্রাস পাচ্ছে। ভার্চুয়াল জগতের একটি আকর্ষণীয় দিক হল এখানে বাস্তবিক অর্থে কোনো বিধি নিষেধের তোয়াক্কা করতে হয় না। প্রয়োজনে নিজের পরিচয় গোপন রেখেই সব কাজ চালিয়ে নেওয়া যায়। কোনো প্রতিষ্ঠান বা সরকার নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা আরোপ করলেও বিকল্প প্রযুক্তির মাধ্যমে তা এড়িয়ে যাওয়াও সম্ভব হয় এ জগতে। ভার্চুয়াল জগৎ মানুষের সামনে এমন সব দিগন্ত খুলে দিয়েছে যা জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে কাজে লাগানো সম্ভব। ভার্চুয়াল জগতের নানা ইতিবাচক দিক থাকলেও এর বিপদের মাত্রাও কম নয়। এই জগতে তৎপর সব শ্রেণীর মানুষেরই বিপদে পড়ার আশঙ্কা রয়েছে, কারণ বাস্তব জগতের মতো ভার্চুয়াল জগতেও তৎপর রয়েছে নানা পর্যায়ের অপরাধী, যারা ভালো মানুষের ছদ্মবেশে প্রতিনিয়ত মানুষের ক্ষতি করে যাচ্ছে, কখনো হাতিয়ে নিচ্ছে মানুষের সর্বস্ব। অনেক দুষ্টু স্বভাবের পুরুষ নারীর নাম ব্যবহার করে সরল মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে ধোঁকা দিচ্ছে।
জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে ইন্টারনেটের সঠিক ব্যবহার জানতে হবে। এই প্রযুক্তিকে সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সময় থাকবে যাতে পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত সময়ে ইন্টারনেট ভাগ বসাতে না পারে। আমাদেরকে মনে রাখতে হবে জীবনকে সুন্দর করতে পরিবার ব্যবস্থা টিকিয়ে রাখার কোনো বিকল্প নেই, কিন্তু ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া একটি পরিবারের সদস্যদের নিজেদের মধ্যে এবং বাইরের জগতের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলে। মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ায় শিশুরা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। অনেক সময় শিশুরা মোবাইলের বাটন চাপতে চাপতে নিজের অজান্তেই ইন্টারনেটে সংযুক্ত হয়ে পড়ছে এবং শিশুদের জন্য অনুপযোগী ছবি তথা দৃশ্য সামনে ভেসে উঠছে। তারা এমন সব অশালীন দৃশ্য দেখছে যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত না হলে পূর্ণবয়স্ক হওয়ার আগে তাদের কল্পনাতেও আসত না।
জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সন্তানদেরকে এ ধরনের বিপদ থেকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে পরিবারে বড়দের অনেক দায়িত্ব রয়েছে। শিশু কিশোররা ইন্টারনেট ব্যবহার করলেও তাতে বড়দের নিয়ন্ত্রণ থাকতে হবে। প্রয়োজনে ফিল্টারিংয়ের ব্যবস্থা করতে হবে যাতে শিশু কিশোরদের অনুপযোগী কোনো ছবি, দৃশ্য ও লেখা তাদের সামনে প্রদর্শিত না হয়। জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তিকে যেমন কাজে লাগাতে হবে, তেমনি নেতিবাচক প্রভাব সম্পর্কেও সচেতন থাকতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনশৈলীর আজকের আসর এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আপনাদের সঙ্গ কামনা করছি।
ধরনের বেহেশত মসজিদ, শ্রোতাবন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনের বেহেশত মসজিদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা মসজিদে নববী নিয়ে আলোচনা শেষ করেছিলাম। আজকের আসরে আমরা সার্বিকভাবে মসজিদের কিছু ফজিলত বর্ণনা করার পর মসজিদুল আকসা সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সব ঐশী ধর্মে মহান আল্লাহর ইবাদতের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই ধর্মীয় বিধান পালনের জন্য প্রতিটি ধর্মের রয়েছে ইবাদতের বিশেষ স্থান। ইসলাম ধর্মে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত বন্দেগী করার জন্য নির্ধারিত স্থান হল মসজিদ। ইসলামের অন্যতম স্তম্ভ নামাজ জামাতে আদায় করার উপর বিশেষ তাগিদ দেওয়া হয়েছে, যদিও একাকী নামাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জামাতে নামাজ আদায় করার বিশেষ গুরুত্বের কারণে নবুয়ত প্রাপ্তির পর হযরত আলী আলাইহিসসালাম ও বিবি খাদিজা সালামুল্লাহি আলাইহাকে নিয়ে জামাতে নামাজ আদায় করতেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এর সম্পর্কে আফিফ কান্দি নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি ছিলাম একজন ব্যবসায়ী, প্রতি বছর ব্যবসার কাজে মক্কা সফরে যেতাম। এক বছর মক্কায় গিয়ে এক অভূতপূর্ব দৃশ্য দেখলাম। বেশিরভাগ মানুষকে দেখলাম কাবায় সংরক্ষিত কাঠ ও পাথরে তৈরি মূর্তিগুলোর পূজা করছে, কিন্তু মাত্র তিন ব্যক্তিকে দেখলাম শামের দিকে মসজিদুল আকসার দিকে মুখ করে ইবাদত করছে। আমি রসুলের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কাছে জানতে চাই এরা কারা এবং কি করছে। উত্তরে আব্বাস বলেন, যাকে সামনে দাঁড়ানো দেখছ সে আমার ভাতিজা মুহাম্মদ, তার পেছনে ডান দিকে যে ছেলেটিকে দেখছ সে আমার আরেক ভাতিজা আলী, এবং যে নারী বাম দিকে দাঁড়িয়ে আছে সে মুহাম্মাদের স্ত্রী খাদিজা। ওরা নামাজ আদায় করছে। আল্লাহর এই আসমানের নিচে এই তিনজন ছাড়া আর কেউ তাদের ধর্মের অনুসারী নয়।
মসজিদ তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য জামায়াতে নামাজ আদায় করা। পেশ ইমামের ইমামতিতে এই নামাজ অনুষ্ঠিত হয়। তার পেছনে মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে যান। নামাজের জামাত দেখলে মনে হবে আল্লাহর ইবাদতে মশগুল এসব মানুষ একই পথের যাত্রী, একটি নির্দিষ্ট গন্তব্যে যেতে উন্মুখ। ধনী গরিব সাদাকালোর ভেদাভেদ এখানে নেই। সবাই একসঙ্গে রুকু ও সিজদা করছেন এবং সবার মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে। কেউ কাউকে অবহেলা বা ঘৃণা করছে না। বংশমর্যাদার কারণে কাউকে সামনে বা পেছনে দাঁড়াতে হয়নি। এখানে সবার পরিচয় এক, সবাই মুসলমান ও এক আল্লাহর বান্দা। যিনি মসজিদে আগে এসেছেন তিনি সামনের কাতারে দাঁড়াতে পেরেছেন। তার বংশ পরিচয় বা সামাজিক মর্যাদা জানতে চায়নি কেউ।
জামায়াতে নামাজ আদায়ের আরেকটি উপকারিতা হচ্ছে মুসলমানদের মধ্যে সময়ানুবর্তিতার চর্চা থাকা। একটি নির্দিষ্ট সময়ে সবাই জামায়াতে শরিক হন। জামায়াতে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো জামায়াতের নামাজে দশজনের বেশি মুসল্লি উপস্থিত হয় তাহলে সেই নামাজের সওয়াব লিখে শেষ করা যায় না। এমনকি সব সাগর মহাসাগরের পানি যদি কালিতে পরিণত হয়, ভূপৃষ্ঠের সব গাছ যদি কলমে পরিণত হয় এবং সব মানুষ জিন ও ফেরেশতা মিলে যদি একসঙ্গে লিখতে থাকে, তারপরও ওই জামায়াতের এক রাকাত নামাজের সওয়াব তারা লিখে শেষ করতে পারবে না। একবার এক অন্ধ ব্যক্তি আল্লাহ রসুলের কাছে জানতে চান, আমি অন্ধ এবং একা, বাড়ি থেকে একাকী মসজিদে যাওয়া কঠিন, আমি কিভাবে জামায়াতে নামাজ আদায় করব? এ প্রশ্নের উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রয়োজনে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটি রশি টানাও, তারপর প্রতি নামাজের সময় সেই রশি ধরে ধরে হলেও মসজিদে গিয়ে জামায়াতে নামাজ আদায় করো।
জামায়াতে নামাজ আদায় করার গুরুত্ব এত বেশি যে মহান আল্লাহ দিনের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার সময়ও জামায়াত ত্যাগ করার অনুমতি দেননি। সূরা নিসার 102 নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, যুদ্ধের সময় যখন আপনি তাদের মধ্যে থাকেন অতঃপর নামাজে দাঁড়ান, তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে এবং তারা যেন স্বীয় অস্ত্র সাথে নেয়, অতঃপর যখন তারা সেজদা সম্পন্ন করে তখন আপনার কাছ থেকে যেন সরে যায় এবং অন্য দল যেন আসে যারা নামাজ পড়েনি, অতঃপর তারা যেন আপনার সাথে নামাজ পড়ে এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে নেয়। এই আয়াতে দেখা যাচ্ছে যুদ্ধের সময়ও আল্লাহর রাসূল এবং তার সাহাবীদেরকে জামায়াতে নামাজ আদায়ের বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া হয়নি। এখান থেকে শান্তির সময়ে জামায়াতে নামাজ আদায় করার গুরুত্ব উপলব্ধি করা যায়।
শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে আমরা মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ ও প্রথম কিবলা মসজিদুল আকসা নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবুজার গিফারি বলেছেন, আমি রাসূলে খোদার কাছে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে প্রথম স্থাপিত মসজিদের নাম কি? তিনি উত্তরে বলেন, মসজিদুল হারাম। আমি জিজ্ঞাসা করি, তারপর কোন মসজিদ? তিনি বলেন, মসজিদুল আকসা। বর্ণনায় এসেছে, মসজিদুল হারাম তৈরির 40 বছর পর আদি পিতা হজরত আদম আলাইহিসাল্লাম মসজিদুল আকসা নির্মাণের কাজে হাত দিয়েছিলেন। হজরত ঈসা আলাইহিসাল্লামের জন্মের প্রায় 2000 বছর আগে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং পরবর্তীতে তাঁর দুই সন্তান হজরত ইয়াকুব ও হজরত ইসাক আলাইহিসাল্লাম এই মসজিদ সংস্কার করেন। তারও বহু বছর পর হজরত সুলাইমান আলাইহিসাল্লাম মসজিদুল আকসাকে পুনর্নির্মাণ করেন। নবুয়াত প্রাপ্তির পর 14 বছরেরও বেশি সময় ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ অভিমুখী হয়ে নামাজ আদায় করেন। ততদিন পর্যন্ত মহান আল্লাহর নির্দেশে মসজিদুল আকসাই ছিল মুসলমানদের কিবলা।
মসজিদুল আকসার এত বেশি ফজিলতের আরেকটি কারণ হচ্ছে এখান থেকে বিশ্বনবীর মিরাজ গমন। সূরা বনি ইসরায়েলের প্রথম আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। কাজেই দেখা যাচ্ছে পবিত্র কোরআনে মহান আল্লাহ এই মসজিদের নাম উল্লেখ করেছেন। আরবি কুসা শব্দের অর্থ দূর এবং আকসা শব্দের অর্থ আরও দূরে। মক্কা ও মদিনা থেকে এই মসজিদের অবস্থান অনেক দূরে ছিল বলে এর নাম দেয়া হয়েছে মসজিদুল আকসা। আর এই মসজিদ থেকে মিরাজ গমনের কারণ সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ঊর্ধ্বাকাশে গমন করার উড্ডয়ন স্থল হিসেবে মসজিদের চেয়ে উত্তম স্থান আর হতে পারে না। কাজেই কোনো মুমিন ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে চাইলে সে যেন মসজিদে আগমন করে।
685 থেকে 715 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 30 বছর ধরে এই মসজিদের বর্তমান স্থাপনাটি নির্মাণ করা হয়। মসজিদুল আকসাকে হারাম শরীফও বলা হয়। সপ্তম শতকে এর নির্মাণের সময়ে এর পাশেই ছিল পাহাড় ফেটে বেরিয়ে আসা পানির ঝর্ণা। মুসলমানরা এই পানি ব্যবহার করে হারাম শরীফের আঙ্গিনায় নানা সমাজসেবামূলক তৎপরতা চালাতেন। জর্দানের আওকাফ ও ইসলামী পবিত্র স্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা বর্তমানে হারাম শরীফের প্রশাসনিক ও অর্থ বিভাগের দেখভাল করে। এ মসজিদে বর্তমানে পরিচালিত হচ্ছে ইসলামী জাদুঘর, লাইব্রেরি, মাদ্রাসা, দারুল কোরআন ও দারুল হাদিস বিভাগ। মসজিদুল আকসার ফজিলত বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদে নামাজ আদায় করলে 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আরেক হাদিসে বলা হয়েছে, এই চারটি মসজিদ সফর না করা পর্যন্ত তোমরা ভ্রমণ শেষ করো না। মসজিদ চারটি হচ্ছে মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদুল আকসা এবং মসজিদে কুফা।
তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, এবার বিদায় নেব। যাওয়ার আগে বলে রাখি, আগামী আসরেও আমরা মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা নিয়ে আরও আলোচনা করব, সে অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা অন্যদের সঙ্গে নিজের ছেলে মেয়েদের তুলনা করার নানা ক্ষতিকর দিক নিয়ে খানিকটা আলোচনা করেছি। আজ এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
বাবা মায়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তানদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং স্বাধীন চেতা মনোভাব শানিত করা। কিন্তু দুঃখজনকভাবে কোনো কোনো বাবা মা নিজেদের আশা আকাঙ্ক্ষা সন্তানদের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা চালান। এর ফলে শিশুরা বাড়তি চাপ অনুভব করে। মনে রাখা দরকার, সন্তানেরা জড় কোনো বস্তু নয়, তারা অনাকাঙ্ক্ষিত কোনো উপাদানও নয়। সন্তান হচ্ছে ঐশ্য উপহার, বাবা মায়ের ভালোবাসার ফসল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য বাবা মা কখনোই অভিযোগ করার অধিকার রাখে না। মনে রাখবেন, আপনার প্রত্যেক সন্তান আলাদা সত্তা। আপনার সন্তানদের সবাই একই রকম হবে অথবা অন্যদের সন্তানের মতো হবে এমন কোনো কথা নেই। একই সঙ্গে এমন নিশ্চয়তাও নেই যে আপনার সন্তান চিরদিন আপনার সঙ্গে থাকবে এবং আপনার নীতি অনুসরণ করে জীবন যাপন করবে। বাবা মার আরেকটি দায়িত্ব হল তার সন্তানদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখা। কিন্তু বাবা মা যখন অন্যের সঙ্গে সন্তানের তুলনা করেন, তখন তাদের মধ্যে নানা মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
বাবা মায়ের উচিত অন্যের সঙ্গে সন্তানের তুলনা না করে বাস্তবতাকে মেনে নেয়া। এটা মনে রাখা জরুরি, দুইজন মানুষকে তুলনা করা এবং একজনের কোনো দুর্বলতা বা ঘাটতির কারণে তাকে অপমান করা উচিত নয়। প্রত্যেক মানুষকে তার বেড়ে ওঠার পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা, সংস্কৃতি, সুযোগ সুবিধা, মেধা, সামর্থ্য এবং তার অতীতের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। সন্তানদেরকেও এই শিক্ষা দিতে হবে যে তারা যেন অন্যের সঙ্গে নিজের তুলনা এবং প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে নিজেকে চিনতে ও জানতে শেখে। তারা যেন নিজেদের মেধা ও সামর্থ্য অনুযায়ী লক্ষ্য স্থির করে ভালো ও সফল মানুষ হওয়ার চেষ্টা চালায়। অন্যদের চেয়ে ভালো ও সফল হতে হবে অথবা অন্যদের পর্যায়ে পৌঁছাতে হবে, এমন চিন্তা যেন সন্তানের মনে জায়গা করতে না পারে সেই চেষ্টা করতে হবে।
নিজের সার্বিক উন্নয়ন ঘটানো প্রতিটি মানুষেরই দায়িত্ব। তবে এর অর্থ এই নয় যে অন্যের তুলনায় বেশি উন্নতি করতে হবে। এর মানে হচ্ছে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী উন্নতি ঘটাতে হবে। গতকালের চেয়ে আজ আরও একটু অগ্রগামী হতে হবে। আরও সহজ করে বলা যায়, তুলনাটা হতে পারে গতকালের সঙ্গে আজকের। কেবল তুলনাটা চলতে পারে নিজের সঙ্গেই, নিজের অগ্রগতির তুলনা নিজের সঙ্গে করলে সক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে জানা যায়। এরই ধারাবাহিকতায় মানুষ অতুলনীয় হয়ে উঠতে পারে, কিন্তু কেউ যখন অন্যের সঙ্গে তুলনা করতে থাকে তখন সে ক্রমেই হিংসুক হয়ে ওঠে। শুধু সন্তান নয়, পৃথিবীতে কারোর সঙ্গেই কারোর তুলনা করা ঠিক নয়, কারণ প্রত্যেক মানুষই সম্পূর্ণ আলাদা ও অনন্য। সবাই সব দিকে সমান হবে না, এটাই স্বাভাবিক। এক একজন এক এক দিক দিয়ে পারদর্শী হবে। সব সময় মনে রাখতে হবে, সন্তানকে কারোর সঙ্গে তুলনা করলে তার আত্মবিশ্বাস কমে যায়, নিজেকে অযোগ্য ও দুর্বল ভাবতে শুরু করে, নিজের জীবনের প্রতি খেয়াল না রেখে অন্যের জীবনে পড়ে থাকে, অপরের চিন্তা ভাবনা কাজ কর্মকে অনুসরণ করে, এতে নিজের সক্রিয়তাকে হারিয়ে ফেলে, সবাইকে তার প্রতিযোগী মনে করে, সরল দুনিয়াটাকে জটিল বানিয়ে ফেলে।
সুস্থ সমাজের জন্য সুস্থ মানুষ দরকার। সমাজের সুস্থতার বিষয়টি ওই সমাজের মানুষের সুস্থতার উপরেই নির্ভর করে। বাবা অথবা মা হওয়া কোনো প্রতিযোগিতার বিষয় নয় এবং অন্যদের সামনে এটা তুলে ধরার কোনো প্রয়োজন নেই যে আপনার সন্তানেরা অন্যদের চেয়ে অনেক ভালো। বাবা মাকেও ভাবতে হবে তুলনা না করে কিভাবে সন্তানের উন্নতি নিশ্চিত করা যায়। এমন পদ্ধতি অনুসরণ করতে হবে যার কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং এর মাধ্যমে সন্তানের উন্নতি ও অগ্রগতি নিশ্চিত হয়। যেমন সন্তানের বিকাশ ও উন্নতি নিশ্চিত করার একটি উপায় হল সন্তানের ভালো কাজের প্রশংসা করা। তার অর্জিত সাফল্যটা খুব সামান্য হলেও তাদের প্রশংসা করুন, এর ফলে সন্তানের আত্মবিশ্বাস বাড়বে। সন্তানদেরকে তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করুন, তাদেরকে সবসময় ভালো কাজে উৎসাহ যোগান, তাদের সহযোগিতার প্রয়োজন হলে সাহায্যের হাত বাড়িয়ে দিন। মনে রাখবেন, সন্তানদের কাছে এমন কিছু প্রত্যাশা করবেন না যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিনা শর্তে সন্তানদের ভালোবাসতে শিখুন, এই পদ্ধতিটি তাদের উন্নতি অগ্রগতিতে অনেক প্রভাব ফেলবে।
বাবা মা অথবা অভিভাবকদের সবসময় আরেকটি বিষয় মনে রাখা দরকার, আর তা হল মানব বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল শিশুকাল। এই সময় সন্তানকে যা শেখানো হয় তাই শেখে। ভবিষ্যতে একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে শিশুদেরকে সুস্থ ও সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিশুর মানসিক বিকাশের এই পর্যায়ে সব সময় ইতিবাচক কথা বলতে হবে। শিশু কোনো ভুল করলে অনেক বাবা মা জিজ্ঞেস করেন, তুমি এটি কার কাছ থেকে শিখেছ, এমন প্রশ্ন করা যাবে না। তাহলে শিশু অন্যের উপরে দোষ চাপিয়ে দিতে পারে, মিথ্যা কথা বলা শিখতে পারে, আর এই বদভ্যাস সারা জীবন থেকে যেতে পারে। এক্ষেত্রে শিশুর কাছে প্রশ্ন করা যেতে পারে, তুমি এটা কেন করেছ। এর ফলে সন্তানেরা ভুল স্বীকার করে নেবে এবং সত্য কথা বলা শিখবে। তখন তাকে বুঝিয়ে বলতে হবে যে কাজটি করেছ তা ভালো কাজ নয়, এটা আর করো না। এই বাস্তবতাও মেনে নিতে হবে যে শিশু সন্তানদের চিন্তা ও বোধশক্তি পরিপক্ক নয়, এ কারণে তাদের ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। বাবা মা তথা অভিভাবকদেরকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুস্থ জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
দর্পণ।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহ পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েকটি পর্বে ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের নানা কারণ ও প্রেক্ষাপট এবং স্থানীয় অধিবাসী ও মুসলিম নাগরিকদের উপর সেসবের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজ আমরা ইউরোপে ইসলাম আতঙ্ক বিষয়ে ইউরোপীয় সরকারগুলোর ধারণা ও আচরণের মিল আর অমিলের দিকগুলো সম্পর্কে কথা বলব। বিভিন্ন দেশের ইসলাম বিদ্বেষীরা ইসলাম সম্পর্কে একই ধরনের ধারণা পোষণ করে না। কেউ কেউ কেবল মুসলমানদের ভিন্ন ধর্ম বা জাতিসত্তার কারণেই ইসলাম বিদ্বেষী। কেউ কেউ মনে করে ইসলাম আধুনিকতার বিরোধী ও মানবতার বিরোধী, তাই তারা মুসলমানদের অনুদার বা বর্বর বলে মনে করে। আবার কেউ কেউ মনে করে ইসলাম কুসংস্কারের ধর্ম ও মুসলমানরা কুসংস্কারাচ্ছন্ন। অন্য একদল মনে করে মুসলমানরা হচ্ছে অনুন্নত দেশের মানুষ, তাই মুসলমানরাও অনুন্নত। মোট কথা, পাশ্চাত্যে ও ইউরোপের নানা দেশে ইসলাম সম্পর্কে ইসলাম বিদ্বেষীদের কিছু কিছু নেতিবাচক ধারণা ভিন্ন ধরনের এবং তাদের এইসব অনেক ধারণার উৎসও বিভিন্ন ধরনের। আবার কোনো কোনো ক্ষেত্রে ইসলাম ও মুসলমান সম্পর্কে তাদের কিছু কিছু বিদ্বেষী ধারণার মধ্যে মিল রয়েছে এবং সেসবের উৎসও একই ধরনের।
ইউরোপে প্রচলিত ইসলাম বিদ্বেষী নানা ধারণার মূল শেকড়গুলোকে প্রাচ্য বিষয়ক নতুন ব্যাখ্যা, বিশ্লেষণ ও তৃতীয় বিশ্ব ঘেঁষা নতুন দৃষ্টিভঙ্গির আলোকে পর্যালোচনা করা যায়। প্রাচ্য বিষয়ক নতুন ব্যাখ্যা বিশ্লেষণের বক্তব্য হল, ইসলাম ও মুসলমানদের সভ্যতা পশ্চিমা সভ্যতার সঙ্গে খাপ খায় না, কারণ মুসলমানরা এই ধরনের খাপ খাওয়ানোর বিষয়টিকে নিজেদের জন্য হীনতা বা অপমানজনক বলে মনে করেন। ব্রিটিশ প্রাচ্যবিদ বার্নার্ড লুইসের মতে, ইসলামপন্থী মুসলমানরা পাশ্চাত্যের সঙ্গে সংঘাতকামী। এর কারণ, তারা পুরনো ইসলামী সভ্যতার জৌলুসকে গৌরবময় বলে মনে করেন। তারা বর্তমান পশ্চিমা সভ্যতার কর্তৃত্বের কারণে অসন্তুষ্ট। লুইসের দৃষ্টিতে মুসলমানরা নানা ক্ষেত্রে অসফল হওয়ায় ও মুসলিম বিশ্বের ঐতিহাসিক কিছু ভুলের কারণে পাশ্চাত্যের প্রতি নারাজ। আর ওই সব ভুলের কারণে মুসলিম দেশগুলো প্রযুক্তি ও উন্নয়নে পিছিয়ে আছে। কিন্তু সমালোচকরা বলছেন, প্রাচ্যবিদ বার্নার্ড লুইস পাশ্চাত্যের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিজেদের বড় ভাবা ও ইসলাম বিদ্বেষকে এড়িয়ে গেছেন, আর তাই তিনি উন্নয়নে মুসলমানদের পিছিয়ে থাকাকে পশ্চিমাদের চলমান ইসলাম বিদ্বেষের অজুহাত হিসেবে তুলে ধরছেন, যা অযৌক্তিক ও অবিচারপূর্ণ।
তৃতীয় বিশ্ব ঘেঁষা নতুন দৃষ্টিভঙ্গির বক্তব্য হল, পাশ্চাত্যে ইসলাম বিদ্বেষ বা ইসলাম আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণগুলো পাশ্চাত্যের ঔপনিবেশিক উত্তরাধিকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার উপর পাশ্চাত্যের কর্তৃত্ব থেকে উদ্ভূত। এছাড়াও পাশ্চাত্য মুসলিম বিশ্বের অনেক অত্যাচারী বা স্বৈরতান্ত্রিক সরকারগুলোর পৃষ্ঠপোষক এবং নানা আইন ও আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে পাশ্চাত্যের বৈষম্যমূলক ও দ্বিমুখী নীতি ইউরোপের সঙ্গে মুসলমানদের বিরোধ সৃষ্টি করেছে। প্রাচ্য বিষয়ক নতুন ব্যাখ্যা বিশ্লেষণ ও তৃতীয় বিশ্ব ঘেঁষা নতুন দৃষ্টিভঙ্গি নামক দুই পৃথক মত প্রকল্পের আলোকে অভিবাসী বা স্থানীয় মুসলমানদের সঙ্গে ইউরোপের সরকারগুলোর আচরণ এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকারের বিষয়ে এইসব সরকারের আচরণও ভিন্ন ধরনের। ব্রিটেনে মুসলমানদের সাংস্কৃতিক ও ধর্মীয় চাহিদাগুলো মেটানোর ক্ষেত্রে দেশটির সরকারের আচরণ ইউরোপের কোনো কোনো দেশের তুলনায় অনেকটা নমনীয়। এই দেশে মসজিদ নির্মাণ তেমন একটা বিতর্কিত বিষয় নয়। মসজিদ নির্মাণ করতে হলে ব্রিটেনে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। এ ধরনের কিছু ইতিবাচক দিক সত্ত্বেও এখনও ব্রিটেনের মুসলমানরা সামাজিক, বিচারিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সীমাবদ্ধতার শিকার। ব্রিটেনের অভিবাসী মুসলমানরা অর্থনৈতিক সুযোগ সুবিধা, চাকরির সুযোগ, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে স্থানীয় ব্রিটিশ নাগরিকদের তুলনায় ও এমনকি অমুসলিম অভিবাসীদের চেয়েও অনেক পিছিয়ে আছে।
২০১৩ সালের এক রিপোর্টে দেখা গেছে মুসলমানদের মধ্যে বেকারত্বের হার ব্রিটেনের অন্য যে কোনো সম্প্রদায়ের নাগরিকদের তুলনায় তিন গুণ বেশি। তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই থাকতে হয় ব্রিটেনের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা বঞ্চিত অঞ্চলগুলোই। চাকুরির বয়সের ব্যাপারেও তাদের জন্য সুযোগ সুবিধা সবচেয়ে কম। ব্রিটেনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুসলমানরা খ্রিস্টান বা বৌদ্ধদের তুলনায় অনেক বেশি বৈষম্য ও অবিচারের শিকার। ফ্রান্সের মুসলমানদের প্রতি সীমাবদ্ধতা ইউরোপের ও পাশ্চাত্যের অন্য দেশগুলোর তুলনায় সবচেয়ে প্রকট। ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুসলিম নারী ও মেয়েদের হিজাবের ব্যাপারে সবচেয়ে কঠোর আচরণ করা হয়। ফ্রান্স সাংস্কৃতিক বৈচিত্র্যের নীতি ও ধর্মীয় স্বাধীনতার অধিকারকে মুখে মুখে শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করলেও বাস্তবে সেদেশের মুসলমানদের উপর জোর করে ফরাসি সংস্কৃতি চাপিয়ে দিচ্ছে। অমুসলিম ফরাসি নাগরিকদের বেশিরভাগই ইসলামকে ধর্মীয় গোরামির সঙ্গে সম্পর্কিত বলে মনে করে। তাদের দৃষ্টিতে মুসলমানরা ফরাসি সমাজের সঙ্গে মিশে যাওয়ার যোগ্য নয়। ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থার উচ্চ পর্যায়ে গণমাধ্যমে, বিচার বিভাগে, বাণিজ্যে ও পাবলিক সার্ভিসে মুসলমানদের সংখ্যা খুবই কম।
জার্মানিতেও মুসলমানদের সঙ্গে আচরণ কিছুটা ভিন্ন ধরনের। অতীতে বেশ কিছুকাল জার্মান সরকার মুসলমানদের ব্যাপারে উদাসীন বা নিরপেক্ষ ছিল। অভিবাসী মুসলমানদেরকে সেখানে দেখা হতো এমন এক সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে যারা শেষ পর্যন্ত নিজ নিজ দেশে ফিরে যাবে। এ কারণেই জার্মানিতে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পাবলিক প্রতিষ্ঠানের স্বীকৃতি দেওয়া হয় না। যদিও জার্মান সংবিধানে কিছুটা ধর্মকর্মের স্বাধীনতা স্বীকৃত, কিন্তু দেশটিতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা হচ্ছে বলে মুসলমানরা ক্ষুব্ধ। মুসলিম পারিবারিক আইন, মুসলমানদের দাফন কাফন ও ধর্মীয় দিবসগুলোর প্রতি জার্মান আইনে স্বীকৃতি দেওয়া হয়নি। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির মুসলমানদের অবস্থা পর্যালোচনা করলে বোঝা যায় এইসব দেশের মুসলমানদের প্রতি আচরণ একই ধরনের নয়। কিন্তু গোটা ইউরোপীয় জোটে অমুসলিম জনগণ, শিক্ষাবিদ ও রাজনীতিবিদরা মুসলমানদের ব্যাপারে অনেকটা একই ধরনের আচরণ করেন ও একই ধরনের মনোভাব পোষণ করেন। এইসব দেশে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার চেয়েও স্থানীয় ধর্মনিরপেক্ষ আইনকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর এভাবে তারা মুসলমানদের জীবনের সব দিকের ওপর নিয়ন্ত্রণ আরোপ করছেন।
ইউরোপীয় চিন্তাবিদরা মনে করছেন এই মহাদেশের জাতিগুলোর ঐতিহাসিক অভিন্নতার দিক হল খ্রিস্টবাদ বা ইসলামের ক্রমবর্ধমান প্রভাবের কারণে ক্রমেই দুর্বল হচ্ছে। তাই ইউরোপীয় সরকারগুলো নানা আইন ও রাজনৈতিক পরিকল্পনার আওতায় মুসলমানদেরকে খাঁটি ইউরোপীয় বানানোর চেষ্টা করছে। ইউরোপীয় সরকারগুলো সাংস্কৃতিক প্লুরালিজম বা বৈচিত্র্যের সমর্থক বলে দাবি করলেও এইসব তৎপরতা পুরোপুরি এই দাবির বিপরীত। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামীতে আমরা ইউরোপে ইসলাম আতঙ্ক ও ইসলাম বিদ্বেষী তৎপরতার নানা পরিণাম সম্পর্কে কথা বলব। আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
প্রাচ্যবিদদের চোখে মহানবী শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রখ্যাত ব্রিটিশ প্রাচ্যবিদ ও ইতিহাসবিদ এডওয়ার্ড গিবনের মন্তব্য ও বিশ্লেষণ তুলে ধরেছি। গিবন মনে করতেন কোরআন ও ইসলামের শিক্ষাগুলো মহানবীর প্রতিভারই অর্জন বা সাফল্য। গিবন মহানবীর গোত্রকে আরবদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত গোত্র বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, মুহাম্মদ সবচেয়ে বিশুদ্ধ আরবি শিখেছিলেন, পড়াশোনা না করেও তিনি বাগ্মিতা অর্জন করেছিলেন, প্রকৃতির বই থেকে তিনি জ্ঞান অর্জন করতেন, সফরের সময় তিনি দর্শন ও রাজনীতির অনেক কিছুই লক্ষ্য করতেন, সংক্ষিপ্ত ও তাড়াহুড়োমূলক এইসব সফরের সময়ও তার প্রতিভাদীপ্ত চোখ এমন সব বিষয় দেখত যা তার সঙ্গে থাকা দূরদৃষ্টিহীন বা অবিচক্ষণ লোকেরা দেখতে পেত না।
খ্রিস্টীয় অষ্টাদশ শতকের ব্রিটিশ প্রাচ্যবিদ ও ইতিহাসবিদ এডওয়ার্ড গিবন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমনভাবে মন্তব্য করেছেন যে তাতে মনে হয় তিনি মহানবীকে খুবই পছন্দ করতেন ও তার ব্যক্তিত্বের অনুসারী ছিলেন। গিবন লিখেছেন, মুহাম্মদ বিপুল জনগণের মধ্যে কিংবা বিশেষ কোনো গোষ্ঠীর মধ্যে বক্তব্য দেওয়ার আগেই শ্রোতাদেরকে নিজের সমর্থক বানিয়ে ফেলতেন। তাঁর প্রদীপ্ততা বা প্রজ্জ্বলতা, মর্যাদাময় ও ভাবগম্ভীর উপস্থিতি এবং মহীয়ান বাহ্যিক রূপ বা ভঙ্গিমা, প্রখর দৃষ্টি ও কোমলতা বা দয়া মিশ্রিত স্মিত হাসি, দীর্ঘ দাড়ি ও তার সম্ভ্রান্ত মুখ, এসবই তাঁর আত্মার স্নেহমাখা অনুভূতিগুলোর ছবি হয়ে ফুটে উঠত। তাঁর চলাফেরাও তাঁর হয়ে কথা বলত। শ্রোতারা তাঁর প্রশংসা না করে পারত না, তাঁকে বাহবা দিতে বাধ্য হতো। মুহাম্মদ ছিলেন ইসলামের মহাবিপ্লবের সূচনাকারী একজন খোদাফিরু ব্যক্তি। তিনি মহান আল্লাহর সত্তা নিয়ে এবং তাঁর উপর অর্পিত ঐশী দায়িত্ব বা রিসালত নিয়ে ভাবনা চিন্তা করতে হেরা পর্বতের গুহার নির্জনতাকে বেছে নিতেন। তিনি রাজত্ব বা রাজা বাদশাহদের সংশ্লিষ্ট সব বিভাগের আভিজাত্যকে তুচ্ছ মনে করতেন এবং অভিজাতদের দৃষ্টিতে যা অতি সাধারণ বা নিম্ন পর্যায়ের শ্রমিকের কাজ সেসব কাজও নিজেই করতেন।
গিবন মনে করতেন মুহাম্মাদের চিন্তাধারারই ফসল হচ্ছে ইসলাম ধর্ম, আর এটাই তিনি আরবের নিজ গোত্র ও বংশকে শিখিয়েছেন। একত্ববাদ বা তাওহিদ হচ্ছে এ ধর্মের চিরন্তন বাস্তবতা ও সর্বপ্রধান মূলনীতি, আর এ ধর্মের দ্বিতীয় প্রধান মূলনীতি হল তাঁরই ঐশী রেসালাত। গিবন বিশ্বনবী হযরত মুহাম্মদ সম্পর্কে আরও লিখেছেন, তিনি বিশ্ববাসীদের মধ্যে দানশীলতা ও বন্ধুত্বের প্রেরণা জাগিয়ে তুলেছিলেন এবং তাদের মধ্যে সামাজিক নানা গুণ চর্চার উপর জোর দেন, আর প্রতিশোধের আগুন জ্বালানোর এবং বিধবা ও এতিমদের নিপীড়নের প্রথা দূর করেন। নবীর যুগ থেকে পবিত্র কুরআনের অবিকৃত থাকার অলৌকিক ঘটনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গিবন বলেন, এটা মুহাম্মাদের ধর্মের প্রচারণা নয়, বরং তাঁর ধর্মের স্থায়িত্বের নিদর্শন, যা আমাদের বিস্মিত হতে বাধ্য করে যে যা তিনি মক্কা ও মদিনায় লিপিবদ্ধ করিয়ে রেখেছিলেন তা 1200 বছর পরও পুরোপুরি অবিকৃত রয়েছে ভারতীয় ও আফ্রিকান এবং তুরস্কের ধর্মান্তরিত মানুষের মাধ্যমে।
খ্রিস্টীয় অষ্টাদশ শতকের ব্রিটিশ প্রাচ্যবিদ ও ইতিহাসবিদ এডওয়ার্ড গিবন কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই উচ্চ ধারণা ও প্রশংসা ব্যক্ত করে গেছেন তা নয়, তিনি জ্ঞান ও ন্যায় বিচারের জন্য ইসলামের ইতিহাসের প্রবাদ পুরুষ ও বিশ্ববিশ্রুত মহানায়ক আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসাল্লাম সম্পর্কে লিখেছেন, আলীর গুণ ও উদ্দীপনাকে ছাড়িয়ে যেতে পারেনি অন্য কোনো মুসলমান। তার মধ্যে ছিল কবি, সৈনিক, সাধক বা দরবেশের সমন্বয়। তার প্রজ্ঞা আজও নৈতিক ও ধর্মীয় উপদেশমালার বইয়ে অমর হয়ে আছে। কথার অথবা তরবারির যুদ্ধে প্রত্যেক শত্রু তার বাগ্মিতা ও বীরত্বের কাছে নতজানু হয়েছে। ইসলাম প্রচারের প্রথম ঘণ্টাটি থেকে রাসুলকে দাফনের শেষ পর্বটি সম্পন্ন করা পর্যন্ত তিনি কখনো রাসুলের সঙ্গ পরিত্যাগ করেননি। আর এই মহানুভব বন্ধুকে নিজের ভাই, প্রতিনিধি বা উত্তরসূরি এবং তাকে মুসা নবীর ভাইয়ের মতোই নিজের ক্ষেত্রেও আরেক হারুন বলে সম্বোধন করতে মহা আনন্দ বা পুলক অনুভব করতেন রাসুল।
কারবালা মহাবিপ্লবের মর্মবিদারী ঘটনায় মহানবীর নাতির শাহাদাতের প্রতি শোক প্রকাশ করে গিবন লিখেছেন, সেই সুদূর অতীতের সেই পরিবেশে ইমাম হুসাইনের মৃত্যুর করুণ দৃশ্য পাষাণতম পাঠকের হৃদয়ও জাগিয়ে তোলে সহানুভূতি। গিবন ছিলেন একজন বাস্তববাদী, যুক্তিবাদী ও সাহসী লেখক। তাই খ্রিস্টধর্মের সমালোচনা করে গিবন লিখেছেন, খ্রিস্টধর্ম যেমন পৌত্তলিকতাকে জয় করেছে তেমনি এটাও সমান সত্য যে এ ধর্ম পথভ্রষ্ট হয়েছে পৌত্তলিকতার মাধ্যমে। ইহুদিদের নৃশংসতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাহসী লেখক গিবন আরও খোলাখুলিভাবে লিখেছেন, ইহুদিদের বিভৎস নৃশংসতার বিবরণ শুনে মানবতা মর্মাহত ও শোকাহত হয়। তারা মিশরে, সাইপ্রাসে এবং সাইরেনের শহরগুলোতে যেসব বর্বর আচরণ করেছে তা সেই সব নৃশংসতার অংশ। এইসব শহরে স্থানীয় নিরাপরাধ অধিবাসীদের সঙ্গে বন্ধুত্বের ভান করেই তারা বসবাস করত।
খ্রিস্টীয় অষ্টাদশ শতকের ব্রিটিশ প্রাচ্যবিদ ও ইতিহাসবিদ এডওয়ার্ড গিবন ইহুদিদের পরিচালিত গণহত্যা সম্পর্কে আরও লিখেছেন, সাইরিনে ইহুদিরা হত্যা করেছিল 2 লাখ গ্রিককে, সাইপ্রাসে ইহুদিরা হত্যা করেছিল 2,40,000 ব্যক্তিকে, মিশরেও তারা হত্যা করেছিল বিপুল সংখ্যক মানুষকে, বিজয় মদমত্ত ইহুদিরা খেয়েছে মানুষের মাংস, চুষেসে রক্ত এবং মানুষের নাড়ি ফুঁড়িকে মালার মতো করে শরীরে ঝুলিয়েছে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։